بسم الله الرحمن الرحيم.
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على محجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها المسلمون الكرام، فقد قال الله عز وجل في الكلام المجيد وفرقانه الحميد: أولا أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فإن الله عز وجل يقول في قرآن المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. وقال تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الآية. أيها المسلمون الكرام، نحن نريد أن نخطب أمامكم باللغة البنجالية. اليوم نحن نخطب يوم ذي الحجة، شهر ذي الحجة. ماذا نفعل فيه وما نجتنب فيه؟ অর্থাৎ আমরা আপনাদের সামনে আজকের জুমায় যে বক্তব্যটি নিয়ে শেয়ার করার চেষ্টা করব সে বিষয়টি হলো জিলহাজ মাসে আমাদের করণীয় এবং আমাদের বর্জনীয় সংক্রান্ত বিষয়ে। এ প্রসঙ্গে ভূমিকার প্রারম্ভে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি হাদিস, যে হাদিসটি উল্লেখ করেছেন বিখ্যাত সাহাবি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, قال قال رسول الله صلى الله عليه وسلم: ما من ايام العمل الصالح فيها احب الى الله من هذه الايام، يعني ايام العشر. قالوا: يا رسول الله، ولا الجهاد في سبيل الله؟ قال: ولا الجهاد في سبيل الله الا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء. رواه ابو داود. সর্বাগ্রে প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে, যে মহান রব্বুল ইজ্জাত এমন প্রখরতা এমন উত্তপ্ততার মধ্যেও আমাদেরকে এই দিনী বৈঠকে সালাতুল জুমা আদা উপলক্ষে মসজিদে সমবেত হওয়ার মতো সুযোগ ও তৌফিক দান করেছেন। বিশেষ করে যে মহান আল্লাহ ফজল করমে, যে মহান আল্লাহর অনুকম্পায় অনুগ্রহের ভিত্তিতে আজ আপনি আমি সকলেই সশরীরে মসজিদে সমবেত হতে পেরেছি, এজন্যই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি। তাই সকলে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত দুরুদ ও সালাম বর্ষিত হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি এ পৃথিবীর মাঝে দীন ইসলামকে পরিপূর্ণভাবে আল্লাহর শিখিয়ে দেওয়া পদ্ধতিতে তিনি এই দীন ইসলামকে সারা বিশ্বের বুকে সমৃদ্ধি ঘটিয়েছেন, প্রচার ও প্রসার করেছেন, সেই নবীর প্রতি বর্ষিত হোক অগণিত দুরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সমবেত মুসল্লিয়ানে কিরাম, পর্দার অন্তরালে, যবনিকার অন্তরালে সম্মানিতা মা ও ভগনীগণ, আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা, কিছু পয়েন্ট আপনাদের সামনে শেয়ার করব বলে আশাবাদী ইনশাআল্লাহুল আজিজ। বিষয়ের শিরোনাম আমরা আপনাদের পূর্বেই বলেছি, জিলহজ মাসের প্রথম দশ দিনে তথা জিলহজ মাসে এক কথায় আমরা বলতে পারি, জিলহজ মাসে আমাদের করণীয় ও বর্জনীয়টা কি। সর্বাগ্রে আমরা জানব জিলহজ মাসের ফজিলত সংক্রান্ত বিষয়ে। চারটি হারাম মাস, তন্মধ্যে জিলহজের প্রথম দশ দিন, এটা হাদিস দ্বারা সাব্যস্ত, হাদিস দ্বারা প্রমাণিত। এই মাসের ফজিলত সংক্রান্ত বিষয়ে ঐশী গ্রন্থ আল কোরআনুল কারিমে স্বয়ং মহান রব্বুল আলামিন তিনি উল্লেখ করেছেন সূরাতুল ফাজর, আপনাদের সকলেরই জ্ঞাত সূরা। সূরা ফাজরের শুরু থেকেই আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতগুলি ব্যক্ত করেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, আপনাদের সকলের সুপরিচিত আয়াত। তিরিশ পারায় সূরাটা রয়েছে, সেখানে এই আয়াতের তাফসিরে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরে, এই আয়াতের তাফসিরে বলা হয়েছে, যে তাফসিরটা উল্লেখ পাবেন আপনারা মারিফুল কোরআন, তাফসিরে মারিফুল কোরআন তার 1454 নম্বর পৃষ্ঠায় এই হাদিসের মানে এই আয়াতের ব্যাখ্যাটা উল্লেখ করা হয়েছে। সেখানে এই আশর দ্বারা, লায়ালিন আশর বলতে জিলহজ মাসের প্রথম দশ দিনকে বোঝানো হয়েছে। তারপরে আছে ওয়াশফাই ওয়াল ওয়াতর, ওয়াশফাই ওয়াল ওয়াতর, এই আয়াতের তাফসির স্বয়ং জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্র দিয়ে তিনি বর্ণনা করেন, আন্নাহু কল, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আশরা আশরুল আযহা, যে প্রথম যে জিলহজের দশম দিনের কথা বলা হয়েছে লায়াদিন আশর, এর দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম দশ দিন। ওয়াল বিতর ওয়াশফাই ওয়াল ওয়াতর বলা হয়েছে, সেই ওয়াতর দ্বারা উদ্দেশ্য কি, ইয়াউমু আরাফা, ওয়াতর দ্বারা তথা বিজড় দিন, বিজড় দিনের দ্বারা উদ্দেশ্য হলো ইয়াউমু আরাফা, যেদিন হাজিরা আরাফার ময়দানে যাবেন সেই দিন উদ্দেশ্য। যে ব্যাখ্যা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী থেকে সারা বিশ্ববাসীকে উপহার দিয়েছেন। তারপরে বলা হচ্ছে ওয়াশফাই, আর যেটা জোর দিন, জোর দিনের করণীয়টা কি, জোর দিনটা কোন দিনকে বোঝানো হয়েছে, সেটা বলছে ইয়াউমুন নাহার, সেটা হলো নহর করার দিন, কোরবানি করার দিন, অর্থাৎ দশই জিলহজ, এই দিন উদ্দেশ্য। হাদিসটা বর্ণিত হয়েছে মুসনাদে আহমদে তৃতীয় খণ্ডের হাদিস নাম্বার 14551। এই হাদিসে প্রমাণিত হয় যে প্রথম দশ দিনের ফজিলত অসংখ্য অগণিত বা অনেক। যে মর্মে সাহাবাই কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামের প্রশ্নের উত্তর অত্যন্ত চমৎকার ভাবে দিয়েছেন। আসুন আমরা সেই কথাটাই জানব। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো বর্ণিত আছে, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, আফযালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, পৃথিবীর মাঝে যত দিন আছে তন্মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো আইয়ামুল আশর, তথা জিলহজ মাসের এই দশ দিন, এই দশ দিন সবচেয়ে উত্তম। এটার ব্যাখ্যা দিয়ে বলছেন, ইয়ানি অর্থাৎ আশরু দিল হিজ্জা, জিলহজ মাসের প্রথম দশ দিন, এই দশ দিনের ফজিলত আল্লাহ নবী স্বয়ং ব্যাখ্যা দিয়েছেন, আমাদের ব্যাখ্যার জন্য দৌড়াদৌড়ি করার কোন প্রয়োজন নেই। স্বয়ং আল্লাহ নবী ব্যাখ্যা দিয়েছেন, ইয়ানি অর্থাৎ আশরু যিলহিজ্জা, জিলহাজ মাসের দশ দিন, প্রথম দশ দিনের ফজিলতের ব্যাপারে আল্লাহ নবী বলছেন যে দুনিয়ার দিন সময়ের মাঝে আর অন্যান্য যত দিন থাকে তার মধ্যে সবচেয়ে উত্তম। কিলা ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহর রাস্তায় জিহাদ করার সমপরিমাণও কি এই দিনগুলির সমপর্যায়ের নয়? আল্লাহর নবী বললেন যে না, এর সমপর্যায়ের নয়। তবে যেটা আমরা পূর্বে হাদিস উল্লেখ করছিলাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এই হাদিসের ব্যাখ্যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন, দিন সময়ের মাঝে সবচেয়ে কল্যাণকর দিন হলো ওইটা, আল আমালু সালিহু ফিহা, সেই দিনগুলিতে নেক আমল করার বেনিফিট, নেক আমল করার আজর প্রতিদান সবচেয়ে বেশি। কেন? আহাব্বু ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, কারণ এই দিনগুলির আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে ভালো জিনিস, যে আমলগুলি আল্লাহর কাছে বেশি মনোমুগ্ধকর, বেশি আল্লাহ পছন্দ করেন, সেই আমলগুলি হলো এই দশ দিনের আমল। তখন সাহাবাই কেরাম বলেছিলেন, ইয়ানি আইয়ামাল আশর, অর্থাৎ এই জিলহজ মাসের প্রথম দশ দিনের। এই কথা বলার সাথে সাথে সাহাবাই কেরামের মাঝে একটা দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হলো। সাহাবাই কেরাম বলছেন, তাহলে আল্লাহর রাস্তায় জিহাদ করে লাভটা কি? আল্লাহর রাস্তায় জিহাদ করে যেহেতু এত ফজিলত, এত বেনিফিট, এত আজর পাওয়া যাবে না, তাই তারা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি বলে দিন আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও কি এই দশ দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অভিজ্ঞ এবং এমন বিজ্ঞ মানে জ্ঞানী ব্যক্তিত্ব ছিলেন যে সাহাবাই কেরামের প্রশ্ন ধরে ফেলেছেন, তাই তিনি বলছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, কারণ আল্লাহ নবী যদি বলতেন যে না, জিহাদের তুলনায় এর মর্যাদা একটু কম, তবে সাহাবাই কেরাম মনে হতো বা এই আমলগুলি ছেড়ে দিতেন, এরকম মনে হচ্ছে। কিন্তু আল্লাহ নবী এমন বিজ্ঞভাবে এর উত্তর দিয়েছেন, সাহাবাই কেরামের পাশ কেটে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ নবী বলছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, আল্লাহ রাস্তায় জিহাদ করলে মানুষের যে আজর, যে বেনিফিট, যে প্রতিদান পায়, তার চেয়েও এই দশ দিনের আমলের বেনিফিট বা প্রতিদান সবচেয়ে বেশি। আল্লাহ নবী এখানে ব্যক্ত করেছেন, একটু ব্যাখ্যা সাপেক্ষে দিয়েছেন, সেটা হলো কি, ইল্লা, তবে হ্যাঁ, রজুলুন, ওই ব্যক্তি ব্যতীত, খরাজা, যে বের হয়ে গেছে, বিমালিহি বিনাফসিহি ওয়া মালিহি, যে ব্যক্তি জিহাদ করতে জান প্রাণ দিয়ে, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে বের হয়ে গেছে, ফালাম ইয়ারজিউ মিন যালিকা বিশাইয়িন, অতঃপর তার জান এবং মালের কিছু নিয়ে, কোনটাই নিয়ে সে বাড়িতে প্রত্যাবর্তন করতে পারেনি, এই ব্যক্তি ব্যতীত রেখে, এই ব্যক্তির আজর আর এই দশ দিনের আমলের পরস্পর সমপর্যায়ের নয়। সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী এমন চমৎকারভাবে সাহাবাই কেরামকে উত্তর দিয়ে বুঝিয়েছেন। হাদিসটা পাবেন সুনানে আবু দাউদে, হাদিস নাম্বার 2438, এবং যাদের আপনার আছে ইউটিউব আছে বা আপনাদের যাদের কাছে মোবাইলে হাদিস আছে তারা দেখবেন হাদিসটা 2440 নাম্বার হাদিসে হাদিসটা উল্লেখ করা হয়েছে। এবার আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দশ দিনের ফজিলত সংক্রান্ত বিষয়ে এত কিছু বললেন, তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবাই কেরাম এই দিনে কি কি আমল করতেন, বা এই ফজিলতকে ধরার জন্য সাহাবাই কেরাম তখন উঠে পড়ে লেগেছিলেন যে কিভাবে এই দিনের আমল করে আমরা আমলের খাতায় নিজেদের প্রতিদানকে সবচেয়ে বেশি করে নিতে পারি, এই জন্য সাহাবাই কেরাম উঠে পড়ে লাগতেন। আল্লাহ নবী যখনই বলেছেন তখন থেকে সাহাবাই কেরাম মাজাই বা কোমরে গামছা বেঁধে তারা লেগে যেতেন, যখনই আল্লাহ নবী কোনো বরকতময় কোনো ফজিলতপূর্ণ আমলের কথা বলতেন সাহাবাই কেরাম জোর তাকিদ দিয়ে সেটা বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লাগতেন। তার বাস্তব নমুনা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام اعظم عند الله سبحانه وتعالى ولا احب اليه العمل فيهن من هذه الايام العشر, এই 10 দিনের তুলনায় আর কোন মহান আমল আল্লাহর কাছে নেই, ফাকসিরু ফিহিন্না, আল্লাহ নবী এই দশ দিনের আমলের কথা বলেছেন, কি আমল করবেন এটার ব্যাখ্যা দিয়েছেন এই হাদিসে, আমলটা কি হবে, কি কি কাজ করলে এই দশ দিনে আল্লাহর কাছে বেশি প্রিয় পাত্র হওয়া যাবে সেই কথাটার ব্যাখ্যা দিয়েছেন এই হাদিসে। আল্লাহ নবী বলছেন ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমীদি। আল্লাহু আকবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চমৎকার ভাবে এই কথাটা বলেছেন সাহাবাই কেরামের সামনে। আর যখনই সাহাবাই কেরামের সামনে এই কথাটা বলেছেন, সাহাবাই কেরামের মধ্যে আবু হুরায়রা এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনারা দুইজন ছুটে যেতেন বাজারে যে আমরা তো বেনিফিট নিব নিবই, কিন্তু আমরা আরো কিছু বেনিফিট এক্সট্রা কামিয়ে নিতে চাই। সেটা কিভাবে? কারণ মানসান নাফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান তাবিআ বিহা। যে ব্যক্তি কোন একটা পড়ে থাকা সুন্নাত, কোন একটা সুন্নাতকে জারি করে, তাহলে ওই সুন্নাতের বেনিফিট তার আমলনামায় লিপিবদ্ধ হতে থাকে। এবার বলা হচ্ছে যে ওমান এবং ওই ব্যক্তির আমলও তার, ওই ব্যক্তি যে ব্যক্তি এই নির্দেশ অনুপাতে এই সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করবে, সে যেমন নিজেকে পরিচালনা করে বেনিফিট পাবে, আর এ যে দিক নির্দেশনা দিচ্ছে এ কারণে সেও বেনিফিট পাবে। এ কারণেই মানুষকে জানানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য, যাতে মানুষ এই সুন্নার প্রতি বেশি বেশি আমল করতে পারে, এই আইয়ামুল আশর এই জিলহজ মাসের প্রথম দশ দিনে ইবনে ওমর এবং আবু হুরায়রা, বুখারীর রেওয়ায়েতে এই কথাটা বলা হয়েছে কিতাবুল ইদাইন, আপনারা খুলুন সেখানে আছে, ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন বাজারে ছুটে যেতেন, বাজারে চলে যেতেন এবং বাজারে যে উঁচু কণ্ঠে খুব উঁচু আওয়াজে এই তাহলিল তাকবীর এবং তাহমিদ তিনারা পাঠ করতেন, আর তাদের তাকবীর শুনে জনগণও কি করতেন, ওই তাকবীর ধ্বনি উচ্চারণ করতেন। এটা তাদের একটা এক্সট্রা বেশি মানে অতিরিক্ত তাদের একটা ইনকাম, তারা সওয়াবের তালাশে, সওয়াবের অন্বেষণে তারা এত উঠে পড়ে লাগতেন। কিন্তু আমার আপনার সমাজ আজ আপনাকে আমাকে যত নসিহাত আর যতই আপনার আমার কান ধরে শিখে শেখানো হোক না কেন, আমরা আমলের প্রতি উদ্বুদ্ধ নই। আজকে দেখেন বারংবার এমন কোন সপ্তাহ নেই যে এই জিলহজ মাস তথা হারাম মাস এই চার মাসের আলোচনা এই মাস থেকে শুরু হয় নাই। প্রায় খতিব, প্রায় স্কলার, বড় বড় স্কলার, আমার চেয়ে বড় স্কলারের কাছ থেকেও আপনারা এ বিষয়ে হয়তো বা আলোচনা শুনেছেন। তো আমাদের আমলের কি কোনো পরিবর্তন আসছে? আসলে কি আমরা আমলগত দিক থেকে নিজেদেরকে সংশোধনে আনতে পেরেছি, বা আমরা কি সাহাবাই কেরামের মতো নিজেদেরকে উঠে পড়ে বা এই প্রতিযোগিতামূলক এভাবে আমরা কি নিজেদেরকে প্রস্তুত রাখতে পেরেছি, আমরা কি নিজেদেরকে তৈরি করতে পেরেছি? একটু কাই মনো বাক্যে চোখ বন্ধ করে আমরা যদি এটা জিজ্ঞেস করি, তাহলে আমার আপনার বিবেক আপনাকে আমাকে বলে দিবে যে আমরা আসলে কতটুকু পেরেছি। তো আসলে আমলের প্রতি সাহাবাই কেরাম যতটা লালায়িত ছিলেন, আমলের প্রতি সাহাবাই কেরাম যতটা লালাসিত ছিলেন, আমরা কিন্তু তার কিঞ্চিত নই। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারিমে উল্লেখ করছেন ওয়াজাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ঐশী গ্রন্থ আল কোরআনুল কারিমে নবীকে বলছেন, হে নবী আপনি জনগণকে একের পর এক ওয়াজ নসিহাত শোনান, এই ওয়াজ নসিহাত হয়তোবা মুমিনদের উপকারে আসবে। এই জন্য দেখেন বারংবার প্রতি সপ্তাহে আপনাকে আমাকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়ে থাকে, যাতে করে আমরা সাহাবাই কেরামের মতো আমাদের আমলকে পরিশুদ্ধ করে নিয়ে আমরাও যেন সওয়াবের প্রত্যাশায় এদিক সেদিক ছোটাছুটি করতে পারি। তাই আসুন, সাহাবাই কেরাম ছিলেন এমন ব্যক্তিত্ব। আল্লাহু আকবার, সাহাবাই কেরামের আলোচনা করতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন। আমরা আসলে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি জিলহজ মাসের আমাদের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে, সাহাবাই কেরাম এ ধরনের করণীয় কাজ পেলেই তারা উঠে পড়ে লাগতেন, যাতে করে এই কাজটা তারা বাস্তবায়ন করে এর অগ্রিম সওয়াব তারা কামিয়ে নিতে পারেন, এই চিন্তা করতেন সাহাবাই কেরাম। আর আমরা চিন্তা করি যে কিভাবে এটা থেকে পিছিয়ে যাব, কিভাবে এটা থেকে এড়িয়ে যাওয়া যায়, কোন রকম একটু অপশন নেই শেখ, একটু যদি অপশন দেওয়া যেত আমরা যদি একটু পার হয়ে যেতে পারতাম, এরকম যদি কোনো অপশন থাকে তাহলে বলে দিন। এরকম আমরা পাশ কেটে যাওয়ার চেষ্টা করি, পাশ কাটিয়ে এটা থেকে পার হয়ে যেতে চাই। আর সাহাবাই কেরাম এমনটি ছিলেন না, বরং সাহাবাই কেরাম আরো জেনে নিতেন, আপনি দুল্লানি আলা আমালিন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন একটা আমলের কথা বলুন যে আমলটি করলে আমি জান্নাতে যেতে পারব। আল্লাহ নবী বলেছিলেন না, ওই সাহাবাকে বলেন তুমি বেশি বেশি সাজদা করবে, বেশি বেশি তুমি নফল সালাত পড়বে, যে সাহাবার মাঝে যে ধরনের ত্রুটি দেখতে পেতেন আল্লাহ নবী তাকে সেই ধরনের ডোজ দিতেন, সেই ধরনের তাকে প্রেসক্রিপশন বলে দিতেন, সাহাবাই কেরাম সে অনুপাতে ওষুধ সেবন করতেন, যার কারণে তো তারা স্বর্ণের মানুষ। তো আসুন আমরাও যেন সাহাবাই কেরামের মতো এরকম কিছু কিছু ডোজ, কিছু কিছু প্রেসক্রিপশন আমরাও আমাদের নিজেদের আমলকে, নিজেদের আমলের মাঝে যে ত্রুটি বিচ্যুতি গুলো আছে, যে অসুখ আমাদের এই আমলের খাতায় ধরেছে, আমরাও যেন কিছু প্রেসক্রিপশন, সাহাবাই কেরাম যেমন প্রেসক্রিপশন নিয়ে নিজেদেরকে পরিশুদ্ধ করেছেন, আমরাও যেন সেভাবে নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারি। তাই আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব, রব্বুল আলামিন এই জিলহজ মাসের যে করণীয় বর্জনীয় গুলো আছে আমরা যেন সেগুলো আঁকড়ে ধরতে পারি, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আসুন আমরা এবার চলে যাব করণীয় এবং বর্জনীয়তে। জিলহজ মাসে, জিলহজ মাস কিন্তু একটি হারাম মাস। হারাম মানে এই নয় যে এই দিনে কোনো কাজকাম করা যাবে না, এই হারাম শব্দের অর্থ হলো সম্মানিত মাস, এই হারামের অর্থ হলো সম্মান আল্লাহর কাছে। আল্লাহ বলছেন না ইন্না ইদ্দাতাস শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ১২টা মাস আল্লাহর কিতাবে এটা নির্ধারিত, তার মধ্য থেকে মিনহা আরবাহাতুন হুরুম, মহান আল্লাহ নিজেই বলছেন তন্মধ্যে চারটি মাস, এই চারটি মাস হলো অত্যন্ত সম্মানিত মাস। যে মাসে আপনারা ইতিপূর্বে আলোচনা শুনেছেন সেই মাসের মধ্যে একটি মাস হলো জিলহজ মাস। যে চারটি মাস শাওয়াল, জুলকাদা, জুলহিজ্জা মাসের কেউ কেউ বলেছেন, মানে হাদিস দ্বারা প্রমাণিত জিলহজ মাসের প্রথম দশ দিন, আর একটা হলো রজব মাস, এই মোট চারটি মাস। এই চারটি মাসে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে নিয়েছেন যে এই মাসে যেন বান্দারা নিজেদের প্রতি অত্যাচার না করে। আরে ভাই আপনারা একটু চিন্তা করুন তো, পৃথিবীর আজকের বিশেষ করে দেখেন তো আজকে সূর্যের প্রখরতা এত বেশি হয়েছে যে ওখানে রৌদ্রের তাপে বা এই সূর্যের তাপে কেউ যদি পাঁচ মিনিট দাঁড়ায় তাহলে যেন তার মন মগজ বেরিয়ে যাবে, এমন একটা পরিস্থিতি, এমন একটা অবস্থা বিরাজ করছে আজ বর্তমান সারা বিশ্বে। বিশেষ করে দেখেন বাংলাদেশে আজকে যে পরিস্থিতি, সূর্য মানুষের কত উপরে, তারপরও সূর্যের প্রখরতা মানুষের শরীর যেন পুড়ে সারখার করে দিবে এরকম এক পর্যায়ে, এটা তো সামান্যতম আগুন, এই আগুন দিয়ে তো কিছুই হবে না। আল্লাহ বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চান, জাহান্নামের আগুন থেকে যাতে করে তাদেরকে রক্ষা করতে পারেন, এই জন্য এই মুসলিম উম্মার মাঝে আল্লাহ একাধিক পয়েন্ট দিয়েছেন, একাধিক সেক্টর দিয়েছেন, যে সেক্টর গুলো বাস্তবায়ন করে মুসলিম উম্মা জাহান্নাম থেকে নিষ্কৃতি পেতে পারে, জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে পারে। যেমন দেখেন আমাদের যে খাবার তৈরি করা হয়, আমাদের খাবার পাকানো হয়, সেই আগুন হাড়ির তলে বা আপনার পাতিলের তলে দেওয়া হয়, অথচ পাতিলের কোনো ক্ষতি হয় না, অথচ যদি ওই পাতিলটা কারখানায় যেখানে আপনার বিভিন্ন জিনিস, এই যে হাড়ি পাতিল যেখানে তৈরি করা হয়েছে, এই লোহার পাতিলকে গরম করে আবার সিসায় পরিণত করে, এরকম আগুন পৃথিবীতে আসে না? পৃথিবীর আগুনের স্তরও এক স্তরে নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরের আগুন আছে। ভাটায় যে আগুনটা হয় সেই আগুন আর আপনার বাড়ির চুলার আগুন, এটা কোনোদিন এক হবে? এক নয়। কারখানার আগুন আর ভাটার আগুন কোনোদিন এক নয়। অতএব পৃথিবীর আগুনের মাঝে যে তারতম্য, তারপরও আমরা সাধারণত চুলায় যে আগুন, যে আগুন দ্বারা আমাদের খাবার পাকানো হয়, এই আগুন আমরা সহ্য করতে পারি না, তাহলে বলেন তো ভাই কিভাবে আমরা জাহান্নামের আগুন সহ্য করব? অতএব আমাদের একটু চিন্তা ভাবনা করা দরকার। আল্লাহ চান যে আমরা যাতে জাহান্নাম থেকে নিষ্কৃতি পেতে পারি, আমরা যাতে এ ধরনের পয়েন্ট গুলো, এ ধরনের বিভিন্ন অপশন আসার পরে এই অপশন গুলো ধারণ করে আমরা যেন তাড়াতাড়ি জান্নাতে চলে যেতে পারি, মৃত্যুর সাথে সাথে যেন আমাদের জান্নাত অর্জিত হয়, এরকম ভাবে আল্লাহ আমাদের জন্য কিছু অপশন দিয়েছেন, কিছু বোনাস পয়েন্ট দিয়েছেন, যেগুলি আমাদেরকে ধরে রাখা দরকার, যেগুলি আমাদের বাস্তবায়ন করা দরকার। তন্মধ্যে জিলহজ মাসের প্রথম দশ দিন, এই দশ দিনে কেউ যদি সিয়াম রাখে, আল্লাহ আকবার, আমাদের করণীয়র মাঝে আমরা ধারাবাহিক ভাবে সেই পয়েন্ট গুলো এখন আলোচনায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসুন জিলহজ মাসের প্রথম দশ দিন, জিলহজ মাস হারাম মাসের একটি মাস, যে মাস আল্লাহ নিজেই নির্ধারণ করে নিয়েছেন যে এটা অত্যন্ত সম্মানিত মাস। এই মাসে আমাদের করণীয়র মধ্যে আমরা এক নম্বরে সিলেক্ট করব, এই মাসের প্রথম দশ দিনে বিশেষ করে নফল সালাত বেশি বেশি আদায় করা, সালাতের হেফাজত করা। কারণ একজন সাহাবী সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সামিউতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল তিনি বলতেন, তিনি বলেন আলাইকা বিকাসরাতিস সুজুদিল্লাহ, তুমি আমার সাথে থাকতে চাও জান্নাতে, তুমি জান্নাতে আমার সঙ্গী হতে চাও, আমার মতো জান্নাতে যেতে চাও, তবে তুমি একটা কাজ করবে, বেশি বেশি আল্লাহর জন্য সাজদা করবে, বেশি বেশি আল্লাহর জন্য সাজদা করবে। ফা ইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান, কারণ তুমি আল্লাহর জন্য একটা সাজদাও করো না, যে সাজদার বিনিময়ে ইল্লা রুফিআকা ইলাইহি বিহা দারাজা, যে সাজদার বিনিময়ে তোমার মর্যাদাকে উঁচু করা হয় না, এমন একটা সাজদাও তুমি করো না, অর্থাৎ যে সাজদাই করো এই সাজদার বিনিময়ে আল্লাহ তোমার মর্যাদাকে বৃদ্ধি করেন। অতএব তুমি বেশি বেশি আল্লাহকে সাজদা করবে, বেশি বেশি সাজদা করার অর্থ কি বেশি বেশি সালাত আদা করবে। ওয়াহুত্তা আঙ্কা বিহা খতিয়া, আর এর মাধ্যমে শুধু তোমার দরজা তোমার মর্যাদা উঁচু করা হবে বিষয়টা এমন নয়, এর সাথে সাথে তোমার একটা গোনা, তুমি যে পাপাচারে লিপ্ত, বান্দার পাপের কোন শেষ আছে? শেষ নেই, মানুষের পাপের কোন শেষ নেই। হয়তো যে বলবে যে আমি একেবারে নিষ্কলুষ, সে ডাহা মিথ্যুক, সে একেবারে ডাহা মিথ্যুক, কারণ মানুষের কোনো না কোনো দিক থেকে তার ভুল আছেই। অতএব আপনি একথা একেবারে বলতে পারেন না যে আপনার কোনো ভুল নেই। অতএব আপনার একটা পাপও কি করা হয়? মিটিয়ে দেওয়া হয় যদি কেউ বেশি বেশি সাজদা করে। তাই আল্লাহ নবী ওই সাহবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, তিনি বলছেন আমি আল্লাহ নবীকে বলতে শুনলাম, তিনি বলছেন যে তুমি বেশি বেশি আল্লাহর জন্য সাজদা করো, কারণ এই সাজদা করার বিনিময়ে আল্লাহ তোমার মর্যাদাকে উঁচু করেন আর তোমার গোনাকে ঝরিয়ে দেন। সুবহানাল্লাহ বিহামদি, ব্যক্তিগত কোনো কথা নাই, হাদিসটা পাবেন মুসলিমে, মুসলিম শরীফে হাদিসটা বর্ণিত হয়েছে। এটা গেল এক নাম্বার করণীয়। নাম্বার দুই, যেগুলো আমরা করব, সিয়াম পালন করতে হবে। এই দশ দিনে আমাদের যারা ক্ষমতা রাখেন দশ দিনে সিয়াম রাখতে পারেন, দশ দিন নয় নয় দিন, কারণ দশম দিনে আমাদেরকে ঈদের সালাত আদা করতে হয় আর ঈদের দিনে সিয়াম রাখা হারাম, সেহেতু নয় দিন সিয়াম ব্রত পালন করা উচিত। যারা পারবো তারা সিয়াম রাখবো, তবে এটা বাধ্যবাধকতা নয়। সাহাবাই কেরামের কথা বলছিলাম, যে সাহাবাই কেরাম কোন আমলের কথা শুনলে তারা উঠে পড়ে দাঁড়াতেন যে কিভাবে এটাকে বাস্তবায়ন করা যায়, কিভাবে আগে আগে সওয়াবটা হাতিয়ে নেওয়া যায়, এই চিন্তা করতেন। আমাদের মাঝেও যে এমন কোন লোক নেই বিষয়টা কিন্তু এমন না। যেমন কাউকে যদি বলা হয় আপনি আর আপনি দুইজন মিলে প্রতিযোগিতা করবেন, যে আগে ওই জায়গায় পৌঁছাবে তাকে 10,000 টাকা দেওয়া হবে, তখন কিন্তু আমরা ঠিকই দৌড় দিই, তখন আমাদের দৌড়ের কোনো অভাব হয় না, তখন আমরা পরস্পর প্রতিযোগিতা করতে পারি। কিন্তু যখন বলা হচ্ছে আসলে আমাদেরকে তো টাকাই দেওয়া হবে, আমাদের প্রতিদান দেওয়া হবে না, অবশ্যই প্রতিদান পাবেন। যদি আপনাকে আমাকে এই কথা বলা হয় যে এই কাজগুলো করলে জাহান্নাম থেকে মুক্তি পাবেন, এর চেয়ে বড় প্রতিদান আপনি আর কি চান? আল্লাহু আকবার। পৃথিবীর টাকার জন্য, পৃথিবীর ইনকামের জন্য আমরা দৌড় দিতে পারি, কিন্তু যেই ইনকামটা পরকালে আপনার জন্য সবচেয়ে মর্মান্তিক এবং সবচেয়ে সফল কাম হয়ে আপনার কান্ডারি হবে, আপনার সাথে সঙ্গ দিবে, তার জন্য আমাদের একটুও খেয়াল নেই, সেদিকে আমরা দৌড়াইতে রাজি নই। এই জন্য আমাদের মুসলিম মিল্লাতের মাঝেও কি প্রতিযোগিতার রোগ আছে? নাই, কিন্তু এমন নয়। সাহাবাই কেরামের রোগ ছিল কি? সাহাবাই কেরামের আশা ছিল সওয়াব নিয়ে প্রতিযোগিতা করা, আর আমাদের মুসলিম মিল্লাতের রোগ হলো টাকা পয়সা নিয়ে প্রতিযোগিতা করা। এই হলো সাহাবাই কেরাম আর আমাদের মাঝে ডিস্টেন্স, পার্থক্যটা হলো এই। সাহাবাই কেরাম স্বর্ণের মানুষ ছিলেন আর আমরা স্বর্ণের মানুষ তো দূরের কথা, তাদের পায়ের ধুলার সমানও হওয়ার যোগ্যতা রাখি না। অতএব তাদের মতো হওয়ার আমাদের চেষ্টা করতে হবে। তাই আসুন এই দশ দিনে সিয়াম ব্রত পালন করা, যে সংক্রান্ত বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মীগণ থেকে বর্ণিত আছে, তারা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু তিসহা যিল হিজ্জা, আল্লাহর নবী নয় জিলহজ পর্যন্ত সিয়াম ব্রত পালন করতেন, আল্লাহর নবী নয় জিলহজ সিয়াম ব্রত পালন করতেন। এখন হয়তো অনেকে বলবেন আল্লাহ নবী তো হজে গেলেন, তাহলে নয় জিলহজ সিয়াম রাখলেন কিভাবে? আল্লাহ নবী কি প্রতি বছর গেছেন নাকি? প্রতি বছরও তার আল্লাহ নবী হজ কার পালন করেননি। হজ মানুষের জীবনে একবারই ফরজ, তারপরে যত করবেন সেগুলো হলো নফল। অতএব ওয়াইয়াউম আশুরা, আল্লাহর নবী নয় জিলহজ সিয়াম রাখতেন এবং আল্লাহর নবী আশুরার দিন মুহররম মাসের দশম তারিখে আল্লাহর নবী সিয়াম ব্রত পালন করতেন। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, এবং প্রতি মাসের তিন দিন প্রতি মাসের তিন দিন তথা আয়ামে বীজ ১৩ ১৪ ১৫ এই তিন দিন চাঁদের আল্লাহ নবী সিয়াম ব্রত পালন করতেন প্রতি মাসে, আল্লাহ নবীগুলি কখনো ছাড়তেন না। যার প্রমাণ আমরা পেশ করব আপনাদের সামনে, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত, তিনি বলেন আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চারটি বিষয় আল্লাহ নবী কখনো ছাড়তেন না। লাম ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি জিনিস ছেড়ে দিতেন না। এক, সিয়ামু আশুরা, দশম তারিখ মুহররম মাসের দশম তারিখে রোজা রাখা, আশুরার রোজা। দুই, ওয়াল আশরু, জিলহজ মাসের প্রথম দশ দিন তথা নয় দিন, এই নয় দিন আল্লাহ নবী সিয়াম রাখতেন, ছেড়ে দিতেন না। তিন, ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রতি মাসে তিন দিন সিয়াম ব্রত পালন করা আল্লাহ নবী ছাড়তেন না। নাম্বার চার, ওয়া রাকাতাইন কাবলাল গাদাতি, ফজরের পূর্বে দুই রাকাত সুন্নাত, এটা আল্লাহ নবী ছাড়তেন না। তাহলে এই চারটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল্লাহ নবী এগুলি নিয়মিত আদা করতেন। সুনানের নাসাইতে হাদিসটি বর্ণিত হয়েছে, 2515 নম্বর হাদিস। এটা গেল আমাদের দুই নম্বর করণীয়, যেগুলি আমরা এই মাসে করব, বিশেষ করে প্রথম দশ দিনে আমরা পালন করার চেষ্টা করব, সিয়াম রাখা উচিত। যারা আমরা পারবো সিয়াম রাখার প্রতিযোগিতা করব, এটা আমাদের একটা অত্যন্ত মানে অতুলনীয় করণীয়। যদি আমরা কেউ রাখতে পারি তবে এর প্রতিদান, যেহেতু আল্লাহ নবী বলছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও উত্তম। অতএব আমরা এই দশ দিনে সিয়াম রাখার চেষ্টা করব। নাম্বার তিন, এই দিনে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এগুলি বেশি বেশি পাঠ করব। যারা আমরা সিয়াম রাখতে পারি না তারাও অন্তত এগুলো তো পারবো, বিভিন্ন কাজের ফাঁকে ফাঁকে এটা পাঠ করতে পারবো না, পারবো, কিন্তু আমরা তাও করি না। ওই কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে একটু গল্প না করলে তো আর ভালো লাগে না, এই জন্য কাজের ফাঁকে গল্প জুড়ি, ওই গল্পটা আপনি এই দশ দিনে একটু কমিয়ে আনেন। অন্তত পক্ষে এই দশ দিনে তাসবিহ তাহলিল আর তাকবীর একটা পাঠ করে নিজের জিহ্বাটাকে তরোতাজা রাখেন। তাই এই দশ দিনে ওই কাজের ফাঁকে ফাঁকে গল্পকে বাদ দেন, আপনি এই আল্লাহ নবীর প্রেসক্রিপশন গ্রহণ করুন, যে কথা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ফাকসিরু মিনাত তাহলিলে ওয়াত তাকবীরে ওয়াত তাহমিদে, এই দিনগুলিতে বেশি বেশি তাহলিল, তাহলিল বলতে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াত তাকবীর আল্লাহু আকবার, যেমন আল্লাহু আকবারের আজানের ধ্বনি উচ্চারিত হয় এটাকে বলা হয় তাকবীর, যেমন তাকবীরে তাহরিমা বলা হয় আল্লাহু আকবার বলে হাত বাঁধেন, এটাও তাকবীর। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন ওয়াত তাহমিদ আলহামদুলিল্লাহ বলা, এই তিনটি জিনিস তোমরা বেশি বেশি বলার চেষ্টা করবে। এইবার সেই কথাটা আসছে যে কথার জন্য সাহাবাই কিরাম প্রতিযোগিতা করতেন। অকাল আল ইমামুল বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, কানা ইবনে ওমর ওয়া আবু হুরায়রা ইয়াখরুজানি ইলা সুক ফি আইয়ামিল আশরি, এই দশ দিনে ছুটে যেতেন বাজারে, ওয়া ইউকাব্বিরুনে, তারা দুইজন তাকবীর বলতেন, ফা ইউকাব্বিরু ইকাব্বিরুন নাস বি তাকবীরিহিমা, তাদের তাকবীর ধ্বনি শুনে জনগণ তাকবীর বলতেন। বুখারীতে এই হাদিসটা বর্ণিত হয়েছে, যেটা আমরা আগেই বলছিলাম। তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওয়াকানা ওয়াকালা আইদান ওয়াকানা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউকাব্বিরু ফি কুব্বাতিহি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের তাবুতে বসে জোরে জোরে তাকবীর দিতেন। আপনি হয়তো বাজারে যেতে পারবেন না, লজ্জা করবে, নিজের বাসায় বসে আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে জোরে বলতে পারবেন না, কে আপনাকে ঠকাবে, কেউ তো ঠকাতে পারবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের তাবুতে বসে উচ্চ স্বরে এভাবে তিনি তাকবীর বলছেন। ওয়াকানা উমর রাদিয়াল্লাহু আনহু ইউকাব্বিরু ফি কুব্বাতিহি, তিনি তার তাবুতে বসে জোরে জোরে তালবিয়া মানে তাকবীর বলা শুরু করেছেন, বিমিনা মিনাতে থাকা অবস্থায়। ফায়াসমাউহু আহলুল মসজিদ, মসজিদের অধিবাসীরা সবাই শুনলেন, তিনি তাকবীর দিচ্ছেন, মসজিদের অধিবাসীরা শুনতে পেয়েছেন। ফায়ুকাব্বিরুনা, তখন তারাও তাকবীর ধ্বনি দিতে শুরু করলো। অতএব এভাবে আমাদেরকে তাকবীর দেওয়া উচিত, জোরে জোরে তাকবীর পাঠ করা এটা দর্শনীয় নয়। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে মানে শুধুমাত্র জিলহজ মাসের ক্ষেত্রে, জিলহজের প্রথম দশ দিনের জন্য এটা খাস, অন্য ক্ষেত্রে নয়। আপনি যেমন জিকির করতে যাবেন, এখন জিকির করতে করতে মানে জিকির এমন ভাবে করা লাগবে আল্লাহ, জিকির করতে করতে পাগল হয়ে যেতে হবে, জি না, এই জিকিরের কোনো বৈধতা নেই। যেটার বৈধতা পাওয়া যায় সেটা হলো এই জিকির তথা এই তাকবীর, এই তাহলিল এবং এই তাহমিদ। তাছাড়া আর কোথাও এর প্রমাণ মেলে না। অতএব এগুলো করা আমার আপনার জন্য একটা অত্যন্ত জরুরি করণীয়। তারপর আসুন, এটা গেল তিন নাম্বার। এই দিনে বেশি বেশি আমরা কাজের ফাঁকে ফাঁকে তাসবিহ, তাকবীর, তাহমিদ এবং আল্লাহু আকবার এটা পাঠ করার চেষ্টা করব। তারা কোন ধরনের তাকবীরটা পড়তেন সেটাও উল্লেখ করা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এতটুকু পর্যন্ত তারা বলতেন। তারপরে যেগুলো বলা হয় এগুলোর ব্যাপারে অনেক মতানৈক্য রয়েছে, সেদিকে আমরা যাব না। আমরা অন্তত এতটুকু বলার চেষ্টা করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এতটুকু পর্যন্ত আমরা বলার চেষ্টা করব। এবার হোসেন চার নাম্বার, আমরা যারা দশ দিন সিয়াম রাখতে পারি না, আমাদের বিভিন্ন কর্মব্যস্ততা, বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন দিক থেকে ব্যস্ততার মাঝে ব্যস্ত মানুষ আমরা রাখতে পারি নাই, অতএব তাদের জন্য আরো একটা অপশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি আদমকে, আদম সন্তানদেরকে বিশেষ করে তার উম্মতকে যা তিনি পার করে নেওয়ার বিভিন্ন ডোজ, বিভিন্ন আপনার প্রেসক্রিপশন দিয়েছেন। দেখেন উম্মতকে পার করে নেওয়ার আরেকটা অত্যন্ত মূল্যবান প্রেসক্রিপশন, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন আশুরা, আরাফার দিন, আরাফার দিনের সিয়াম, এটা মুসলিম উম্মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রেসক্রিপশন। এই প্রেসক্রিপশনটা অন্তত আমরা সেবন করার চেষ্টা করি, এই অনুপাতে আমরা ওষুধটা খাওয়ার চেষ্টা করি, তবেই শুধু একদিক দিয়ে নয় দুই দিক দিয়ে আমরা উপকৃত হব। একটা হলো কি, অগ্রিম এক বছর আর পূর্বের এক বছর বা এই গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মার্জনা করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। আসুন, আল্লাহ নবীর বিখ্যাত সাহাবি আবু কতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, সুইলা আন সাওমি ইয়াউমি আশুরা, আন সাওমি ইয়াউমি আরাফা, আল্লাহর নবীকে আরাফার দিবস সম্পর্কে জিজ্ঞেস করা হলো যে আরাফার দিনের ফজিলত শুনছি অনেক, যে ওই দিন হাজিরা যে দোয়া করবে আল্লাহ কবুল করবেন, তাহলে বহিরাগত হাজিদের জন্য যারা হাজি নন, যারা হজ করতে আসতে পারে না, আজীবন তো তারা এই আরাফার ময়দানে উপস্থিত হতে পাবে না, তাদের যোগ্যতা না হলে যাইবে কিভাবে, অতএব তাদের কি বেনিফিট পাবে না? আল্লাহর নবীকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কান্ডারী নবী, উম্মতের প্রতি এত দয়াবান নবী আর কোন নবী ছিলেন না, তিনি এত দয়াবান, দয়ার নবী ছিলেন। তিনি বর্ণনা করছেন যে আমি আমার উম্মতের জন্য বর্ণনা করছি, কেউ যদি এই দিনটা সিয়াম ব্রত পালন করতে পারে, আহতাসিবু আলাল্লাহ, আল্লাহর কাছে আমি আশাবাদী যে আল্লাহ তার পূর্বের এক বছরের এবং পরের এক বছরের গুনাহ মার্জনা করে দিবেন। তাই আল্লাহ নবী বলছেন ইকাফিরুস সানাতাল মাদিয়া ওয়াল বাসিয়া, পূর্বের পরের গুনাহ মাফ হয়ে যাবে, মিটে যাবে যদি কেউ এই আরাফার দিবসে সিয়াম ব্রত পালন করে। হাদিসটা বর্ণিত হয়েছে মুসলিমে 1162 নম্বর হাদিস এবং 197 নম্বর হাদিসেও বর্ণিত হয়েছে। এটা হলো আমাদের চার নম্বর করণীয় জিলহজ মাসের। পাঁচ, সালাতুল ঈদ, ঈদ আদা করা। জিলহজ মাসের আমাদের দশম তারিখে ঈদের সালাত আদা করা, অর্থাৎ ঈদুল আজহা। মাশাআল্লাহ, আমাদের ঈদের সালাতের জন্য কাউকে আহ্বান করতে হয় না, ভাই চলেন নামাজ পড়ে আসি, চলেন সালাত পড়ে আসি, এই জন্য কাউকে ডাকতে হয় না। মাশাআল্লাহ, উনি তো কারো যদি মনে নাও থাকে আর কেউ যখন বের হয়েছে তখন তার হুশ হয়, আরে সালাতে যেতে হবে তো, বের হয়ে তাড়াতাড়ি তড়িৎ গতিতে সে বের হওয়ার চেষ্টা করে, অথচ পাঁচ ওয়াক্ত সালাতের জন্য মুয়াজ্জিন হাক ছুড়েন, ডাক দেন তখন খবর থাকে না, ডাকলেও তখন যদি স্মরণ করেও দেয় ভাই চলেন নামাজ পড়তে যাবো, আরে যাবো পরে, সময় পড়ে আসছে এখন, বহু পরে পড়া যাবে। এই হলো আমাদের মুসলিম সমাজের দশা, মুসলিম সমাজের রোগ, তবে এই রোগটা আমাদের তাড়ানো দরকার। ঈদের সালাতের জন্য আমাদের ডাকা ডাকির প্রয়োজন হয় না, সবাই সেদিন ঈদগার ময়দানে উপস্থিত হয়, যে আজীবনে কেবলামুখী হয় নাই সেও ওই দিন উপস্থিত হয়, এইভাবে ঈদের সালাত আদায় করেন। তো এই দিনে ঈদের সালাত আদায় করা আমাদের অন্যতম একটি করণীয়। তবে ঈদের সালাত আদায়ের জন্য আমাদের কিছু এখানে লক্ষণীয় বিষয় আছে, তার মধ্যে এক, ঈদের সালাতের যখন আমরা মুসল্লাতে যাব, ঈদগাহতে যাব, তখন সর্বপ্রথম ইমামের দায়িত্ব হবেন তাদেরকে নিয়ে দুরাকাত সালাত আদা করবেন খুতবা দেওয়ার পূর্বেই, তারপরে খুতবা দিবেন। ঈদের সালাতের পূর্বে কোনো খুতবা নেই, ঈদের সালাতের পূর্বে কোনো খুতবা নেই, ঈদের সালাত আদা করবেন আগে, তারপরে ইমাম মুসল্লিদের দিকে মুখ করে দাঁড়াবেন এবং একটাই খুতবা হবে। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় অকাট্য সুন্নাহ। আল্লাহর নবী এবং চার খলিফা এইভাবেই করেছেন, আমাদেরও সেভাবে পালন করা দরকার। তাহলে জিলহজ মাসের আর একটা অন্যতম করণীয় হলো ঈদের সলাত আদা করা। মাশাল্লাহ আমরা সবাই এদিন আদা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ছয় নম্বর করণীয় হলো এই দিনে এই দিনগুলিতে বেশি বেশি সদকা করা, যেহেতু আল্লাহর কাছে বেশি প্রিয় এই দিনটা, এই জন্য আমরা এই দিনে বেশি বেশি সদকা করার চেষ্টা করব। অন্যান্য দিনে তো করবই, তবে এই দিনে আমরা বেশি বেশি দান সদকা করার চেষ্টা করব। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম।
মহান আল্লাহ বলেছেন যে তাদের সম্পত্তিতে, তাদের মালে, তাদের অর্থ সম্পত্তির মাঝে যারা বঞ্চিত, যারা মিসকিন, সায়েল এবং মাহরুম বঞ্চিত ব্যক্তিদের একটা হক রয়েছে। অতএব আমাদের উচিত এই দিনে বেশি বেশি দরিদ্র মিসকিনদেরকে দান সদকা করা, ঈদের পূর্বে তাদেরকে দান সদকা করে তাদের মনটাকে পরিতৃপ্তি দেওয়া, আনন্দ দেওয়া, এটা আমাদের নৈতিক দায়িত্ব। অতএব আমরা এই দিনগুলিতে বেশি বেশি দান সদকা করার চেষ্টা করব। আমি সংক্ষেপে বলছি, সময় শেষের দিকে যার কারণে। তারপরে সাত নম্বর, আমরা এই দিনে আরেকটা মূল্যবান কাজ করব, অত্যন্ত মূল্যবান প্রেসক্রিপশন, সেটা হলো কি, এই দিনে আমরা বেশি বেশি এই দিনগুলিতে তাওবাতুন নাসুহা, বেশি বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার কামনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।
আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠ চিত্তে খালেস তওবা করো। তাহলে আমরা যারা পাপিষ্ঠ, আমরা যারা পাপ করে বিভিন্ন পাপের পাহাড় জমিয়েছি, অতএব আমরা এই দিনে বেশি বেশি আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা করে, খালেস তাওবা করে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করার চেষ্টা করব। এটা আমাদের আরেকটি করণীয়। এবার আসুন আমাদের বর্জনীয় সম্পর্কে কিছু বলা দরকার। বর্জনীয় সম্পর্কে আমরা এক নম্বরে বলবো, এই দিনে আমরা যারা কোরবানি করছি, যারা আমরা কোরবানির জন্তু ক্রয় করার ইচ্ছা করেছি বা কে অনেকেই কিনে ফেলেছি, তাদের জন্য কিছু করণীয়। তাদের করণীয় হলো, আবার যারা কিনতে পারি নাই, আমরা কোরবানি অনেকেই করতে পারবো না, এমনও লোক আছে, তো সবার জন্য একটা করণীয় হলো কি, বর্জনীয় কাজ, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
মান কানা লাহু যাবহুন,
যার কোরবানির যন্ত্র আছে, প্রাণী আছে, ইয়াযবাহু, সে যবহ করবে,
ফাইদা উহিল্লা হিলালু যিলহিজ্জা,
অতঃপর যখন জিলহজ মাসের চাঁদ উদিত হবে, জিলহজ মাসের চাঁদ যখন দেখতে পাবে, তখন কি করবে, ফালা ইয়াকুদান্না মিন শাহরিহি ওয়ালা মিন আযফারিহি শাইআ, সে যেন তার নখ আর চুল থেকে কিছু না ধরে, কিছু যেন না কাটে। অর্থাৎ যারা কোরবানি করছেন তারা কেউ এগুলো কাটবেন না। আপনাদের এটা এটা আপনাদের পশুর সাথে সাথে আপনাদের মাথা এবং হাত পায়ের কোরবানি অনেকে বলে থাকেন, কিন্তু এগুলো আল্লাহ নবী হাদিস থেকে নিষেধ করেছেন যে এগুলো কাটবে না, এগুলো কাটতে আল্লাহ নবী নিষেধ করেছেন। ফালা ইয়াকুদান্না মিন শাআরিহি ওয়ালা মিন আযফারিহি শাইআ, কিছুতম সামান্যতম যেন কেউ চুল না কাটে এবং নখও যেন না কাটে। এটা হাদিসটা পাবেন মুসলিমের, মুসলিমের হাদিস 1977 নম্বর হাদিস এবং 42 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। এবং যারা কুরবানি করছেন না তাদের ব্যাপারেও একটা অপশন সুনানে আবি দাউদ এবং সুনানে নাসাইতে বর্ণিত হয়েছে হাদিসটি, মেশকাতে হাদিসটা উল্লেখ করা হয়েছে, হাদিস নম্বর 1479। যে কেউ যারা কুরবানি করতে পারছে না, তারাও যদি কুরবানির নিয়তে এই নখ এবং চুলকে না কাটে, তো মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলের খাতায়ও কুরবানি করার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। যেমন আমরা জানি, কেউ যদি সর্বপ্রথম মসজিদে, জুমার মসজিদে আগে আসে, তবে তার আমলের খাতায় মহান আল্লাহ রাব্বুল আলামিন উট কুরবানি সওয়াব দেন। এই হাদিস আমরা জানি, জানি না, এই হাদিস আমরা অনেকেই জানি। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সওয়াবের ভান্ডারের অভাব নেই। তো এই দিনে আমরা এইগুলো করা থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করব। তারপর দুই নাম্বার বর্জনীয়, যেগুলো আমরা করতে পারবো না, করাটা উচিত নয়, এই দিনগুলোতে আনন্দ উৎসবের নামে শরীয়ত বিবর্জিত অশ্লীলতা ও বেহায়াপনায় আমরা লিপ্ত হব না, এটা হওয়াটা আমাদের জন্য উচিত নয়। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইনশিকাক এর 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন,
ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সে তার পরিবারের কাছে আনন্দ উৎফুল্ল, খুব খুশিতে ছিল। দুনিয়াতে সে এই দিনগুলোর তোয়াক্কা করে নাই, এই দিনগুলোর ব্যাপারে সে কোনো কিছু মনে করে নাই, সে দুনিয়াতে আনন্দ উল্লাসের ভাবে আনন্দ চিত্তে সে তার পরিবারের কাছে ছিল। ইন্নাহু যন্না আন্না আল্লাই ইয়াহুদ, আর সে ধারণা করত যে আল্লাহর কাছে তাকে আর ফিরে যেতে হবে না। আমরাও তো তাই, আমরা যদি এই কথাটা একবার চিন্তা করতাম যে আমাদের আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তবে আমরা কি অন্যায় কাজ করতে পারতাম? আমরা কি কোন রকম মানুষকে ফাঁকি দিতে পারতাম? আমরা কি কোন রকম মানুষকে থাপ্পড় দিতে পারতাম? আমরা কি কোন রকম মানুষের সম্পত্তি অন্যায় ভাবে গ্রাস করতে পারতাম? পারতাম না। যদি আমাদের মনে এই আশঙ্কাটা থাকতো যে আমাদের আবার ফিরে যেতে হবে, দুনিয়ায় থাকার কোন বুদ্ধি নাই, এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী হতে পাবো না, এরকম যদি আমাদের মন মস্তিষ্ক আমাদের কাজ করত, তবে আমরা কিন্তু আনন্দ উল্লাসের সাথে নিজেদেরকে নিয়োজিত রাখতে পারতাম না। তাই আল্লাহ রাব্বুল আলামিন সেইদিন এই কথা বলবেন, ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, আর এ তো তার আহল বর্গের কাছে আনন্দ উল্লাসের সাথে ছিল, আর এই দিনে যে আমার কাছে একত্রিত হতে হবে, ফিরে আসতে হবে, এই কথাটা সে ভুলে গিয়েছিল, সেদিন আল্লাহ দাঁত ভাঙা জবাব দিবেন। তাহলে আমাদের এই দিনগুলিতে মানে শরীয়ত বিবর্জিত কোন কাজ করা বৈধ নয়। তিন, বিজাতীয় সংস্কৃতি ও বিজাতীয় আদর্শ প্রদর্শন করা যাবে না। এদিনে আমাদের কোন রকম বিজাতীয় কৃষ্টি কালচারে অভ্যস্ত হয়ে নিজেদেরকে নিয়োজিত রাখা যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতি যে সম্প্রদায়ের সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদেরই দলভুক্ত হবে। দেখবেন এই দিনগুলিতে বিশেষ করে ঈদের দিন, বিশেষ করে ঈদের দিন যারা যুবক ভাই আছেন তাদেরকেও লক্ষ্য করে বলছি, বিশেষ করে ঈদের দিনে দেখবেন বিভিন্ন জায়গায় এই যে গানের একটা টোল বসিয়ে সেখানে মনে করেন গান বাজনা বাজিয়ে আর আরসি কোলা ইত্যাদি বিক্রির যে রোল পড়ে এই দিনগুলিতে এটা বেশি দেখা যায়। এই জন্য যুবক ভাইদের কাছে আবেদন করব, আপনারা এই দিনগুলিতে আপনাদের বন্ধু বান্ধবদেরকে, আপনাদের যারা সহপাঠী আছে তাদেরকে আপনারা অন্তত এই কাজগুলি থেকে বিরত রাখার চেষ্টা করবেন। নিজে তো করবেনই না, আর আপনার যারা সহপাঠী আছে তাদেরকে নিষেধ করবেন যে ভাই আসলে একটা উৎসবের দিন, আমাদের ধর্মীয় একটা অনুষ্ঠান, এটাকে আমরা শরীর বিজাতীয়দের সাথে মিশিয়ে বিজাতীয় কৃষ্টি কালচারের সাথে মিশ্রণ ঘটিয়ে আমরা আমাদের শরীয়তকে লঙ্ঘন করতে পারি না, আমরা আমাদের শরীয়তকে অপমান করতে পারি না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অসংখ্য সাহাবায়ে কেরাম এই দিন প্রতিষ্ঠার জন্য আমরণ জিহাদ করেছেন, আমরণ সংগ্রাম করেছেন, সেই দিনের সাথে আমরা এভাবে হাসি কৌতুক করতে পারি না। ভাই আমাদের বিরত থাকা দরকার, এভাবে তাদেরকে বোঝানো দরকার। অতএব শরীয়ত বিবর্জিত বিজাতীয় সংস্কৃতিতে অভ্যস্ত হওয়া থেকে বিরত থাকতে হবে। চার, ঈদের উৎসবের নামে বিশেষভাবে নারী পুরুষের অবাধে দেখা সাক্ষাৎ না করা। এই দিনে আমাদের দেখবেন অনেকেই আছে যারা একজন আরেকজনের সাথে এই দিনে অবাধে দেখা সাক্ষাৎ করে থাকেন, নারী পুরুষের সাথে অবাধে মেলামেশা চলে থাকে, কিন্তু এই দিনগুলিতে অন্তত পক্ষে আমরা এই কাজগুলি করব না। এই কাজগুলি না করে আমরা নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম আদ-দুখুলা আলান নিসা, খবরদার খবরদার তোমরা বেঁচে থাকবে নারীদের কাছে প্রবেশ করা থেকে। ফাকালা রাজুলুম মিনাল আনসার, আনসারীদের একজন সাহাবী একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আফার আইতাল হামবা, আপনি দেবরের ব্যাপারে কি মনে করেন? দেবর 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 বুঝেন তো আপনারা, দেবরের ব্যাপারে আপনারা কি আপনি কি মনে করেন? সে তো স্বামীর ভাই, স্বামীর অত্যন্ত কাছের লোক, তার সাথেও দেখা সাক্ষাৎ করতে পারবো না? আল্লাহর নবী বলছেন, কাল আলহাম্বু আল মাউতু, দেবর হলো মৃত্যুর সাদৃশ্য। দেবরের সাথে দেখা করবে, দেবরের সাথে দেখা করার কারণে তোমার মৃত্যুদণ্ড হতে পারে, দেবরের সাথে দেখা করার কারণে তোমার রজম খেতে হবে, এটা মনে রেখেই তুমি দেখা করো। আল্লাহর নবী এভাবে বুঝাতে চেয়েছেন দেবরের সাথেও দেখা সাক্ষাৎ করা যাবে না। মা বোন যারা আছেন তাদেরকে বলছি, আপনারা এইভাবে অবাধে মেলামেশা করবেন না। কারণ আজকের এই আলোচনাটা আপনাদের মনে রাখা দরকার, শুধু আপনি বলে নয়, যারা এখানে উপস্থিত আছেন আর যারা উপস্থিত নেই, আল্লাহর নবীর বিদায় হজ্জের ময়দানের মতো আমরাও বলবো যে আপনারা যারা এখানে উপস্থিত আছেন আর যারা উপস্থিত নেই, তাদের কর্ণবিহরে আপনারা এই দায়িত্বটা পৌঁছে দিবেন, যাতে করে এই দিনগুলিতে করণীয় বর্জনীয়তা ঠিক করে নিয়ে তারা তাদের নিজেদেরকে সহ সন্তান সন্ততিদেরকেও বিরত রাখতে পারে। আল্লাহ আপনাদের সহ সকলকে এবং আমাকেও যেন এই দায়িত্ব এই কাজ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। হাদিসটা পাবেন মুসলিমে, যে কথা বলছিলাম যে আলহাম্বুকাল মাউতু, যে দেবর হলো মৃত্যুর সাদৃশ্য মুসলিমের, 2172 নম্বর হাদিস এবং বুখারীর 5232 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে। নাম্বার 5, আমাদের অনেকেই আছে ঈদের দিনকে কেন্দ্র করে, ঈদের দিনকে কেন্দ্র করে কবর জিয়ারত বা একটা দোয়া, বিশেষ একটা দিন নির্ধারণ করে নিয়ে দোয়া খাস, দোয়াকে খাস করে নেওয়া বা দোয়া করার জন্য বের হওয়া, এটা বৈধ নয়, এটা থেকে বিরত থাকতে হবে। এজন্য কবর জিয়ারত, দোয়া করা, আরো অন্যান্য কাজ এই দিনগুলোতে বিশেষ করে খাস করে নিব না। অন্যান্য ক্ষেত্রে আমরা যেতে পারি, যাওয়া নিষেধ নয়, তবে দল বেঁধে আমরা এইভাবে যাব এটা শরীয়ত সমর্থিত নয়, অতএব এই দিনগুলিকে আমরা খাস করে নেব না। তারপরে 6 নম্বর, মিথ্যাকে পরিত্যাগ করা। এই দিনে আমরা মিথ্যা কথা বলবো না, অন্তত এই হারাম মাসের বিশেষ করে জিলহাজের প্রথম 10 দিন আমরা মিথ্যা কথাকে আজীবন, মিথ্যা কথাকে একেবারেই দাপন কাপন করার চেষ্টা করবো। 10 দিন আমরা কেউ মিথ্যা কথা বলবো না। মানুষের সবচেয়ে বড় রোগ হলো মিথ্যা কথা বলা। যদি মিথ্যা কথা না বলতো তাহলে টাকা ইনকাম এত ব্যাপক হারে হতো না, যদি মিথ্যা কথা না বলতো তবে চাকরিতে টিকে থাকতে পারতো না, কারণ চাকরিতে গিয়ে ফাঁকি, মানে নেতার কাছে ফাঁকি, সব জায়গায় একটাই রোগ মানুষের, মিথ্যা কথা বলা। অথচ আল্লাহ নবী বলেছেন যে ইন্নাল বিররা ইয়াহদি ইলাল ইলাল জান্নাহ, যে জান্নাত সেটা মানে সত্য কথা সেটা জান্নাতের পথ দেখায়, আর মিথ্যা কথা মানুষকে খারাপের পাপাচারের পথ দেখায়। ওয়াল বির ওয়াল ফুজুর ইয়াহদি ইলাল ইলাল নার, আর যেটা ফুজুর ফায়সা কাজ, যেটা পাপাচারের কাজ কথা, সেই কথা ছেলে দিবে মানুষকে জাহান্নামের দিকে। এই জন্য আল্লাহ নবী বলছেন অন্য এক হাদিসে তিরমিজিতে বর্ণিত হয়েছে, ওয়াইলুল লিমা ইউহাদি ইউযহিকা বিহিল কওম, ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি তার সম্প্রদায়কে হাসানোর তাকিদে বিভিন্ন কথা বানিয়ে বানিয়ে বলে, মিথ্যা কথা বলে। আছে না আমাদের সমাজের মাঝে যুবক ভাইয়েরা আরেকজন ভাইকে হাসানোর জন্য বিভিন্ন ধরনের কটূক্তিকর কথা তৈরি করেন, যেটা ঘটে না, আজীবন ঘটা সম্ভব নয়। অনেক বৃদ্ধ আছে যারাও এরকম ধরনের কথাবার্তা বলে অপরকে হাসানোর চেষ্টা করে থাকেন, এটা উচিত নয়। আল্লাহ নবী বলছেন ওয়াইলুল লিমা ইয়ুযহিকা বিহিল কওম, ওই জাতির জন্য ধ্বংস যে জাতি তার ভাইদেরকে, তার সম্প্রদায়কে হাসানোর জন্য মিথ্যা কথা বলে। অনেকে আছে দেখবেন বিভিন্ন কথা বানিয়ে বানিয়ে বলে যাতে করে ওই ব্যক্তিটা হাসে, এজন্য অনেকে আছে, তো এই ধরনের কাজ করা যাবে না। আল্লাহ নবী বলছেন ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু, তার জন্যই ধ্বংস, তার জন্যই দুর্ভোগ, হাদিসটা তিরমিজিতে বর্ণিত হয়েছে। এগুলি আমাদের বর্জনীয় কাজ, এগুলি থেকে অবশ্যই আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ আমাদের বিরত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সময় শেষের দিকে কোরবানির মাসাইল সম্পর্কে কয়েকটি কথা বলবো যেগুলি বলাটা জরুরি। প্রথমে বলে নেই, কোরবানির জন্য কবুল হওয়ার জন্য শর্ত 3টি, কোরবানি কবুল হওয়ার জন্য শর্ত 3টি, যদিও আমরা জানি 2টি, কিন্তু আমি তার সাথে আরো একটা যুক্ত করলাম 3টি। মোট 3টি শর্ত যদি একটা ছুটে যায় তবে ওই ব্যক্তির কোরবানি আল্লাহর দরবারে গৃহীত হবে না। নাম্বার 1, খাদ্যটা হালাল হতে হবে। যে খাদ্য থেকে আপনি কোরবানি করতে যাচ্ছেন, যে টাকা দিয়ে কোরবানির জন্তু ক্রয় করছেন, ওটা হালাল হতে হবে। হালাল যদি না হয় তবে আপনার কোরবানি আল্লাহর দরবারে গৃহীত হবে না। কারণ আপনারা জানেন আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবিল এবং কাবিলের কাহিনী আপনাদের সকলেরই জানা। একজনের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছিল আর একজনেরটা কবুল হয়নি। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ঘাটতি ছিল তার মাল সম্পদের, মনের ঘাটতি আবার মাল সম্পদেরও ঘাটতি ছিল, যার কারণে একজনেরটা কবুল হয়নি আর একজনেরটা কবুল হয়েছে। যাই হোক, মাল হতে হবে হালাল, হালাল সম্পত্তি থেকে আপনি কোরবানি কিনবেন তবে কোরবানি কবুল হবে, অন্যথায় কবুল হবে না। কারণ হাবিল কাবিলের মতো যদি আজকের সমাজেও এমনটি করতেন, মহান আল্লাহ, আল্লাহ না করুন, যদি এমনটি হতো যে পাহাড়ের উপরে রেখে আসবে আর কার কোরবানি কবুল হবে আর কারটা হবে না, এটা যদি চাক্ষুষ দেখিয়ে দিত তবে দেখা যেত ম্যাক্সিমাম বেশিরভাগ মানুষের কোরবানি পড়ে আসে। কারণ আজকে মানুষের কোরবানিগুলো মিশ্রিত হয়েছে হারাম টাকায়, মিশ্রিত হয়েছে হালাল, হালাল টাকা থেকে বেরিয়ে গেছে, যার কারণে কোরবানি কবুল তো দূরের কথা, ওখানে পড়ে উড়ি পোকাতে খেত, কোনদিন মানুষ সেদিকে তাকাতেও না। এই জন্য কোরবানি কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হলো খাদ্য হালাল হওয়া, টাকাটা যেন হালাল হয়। আমরা যারা এখনো কোরবানি কিনি নাই, যারা কিনব আমাদের টাকাটা যেন হালাল হয়, এদিকে সবাই খেয়াল রাখবো। আমরা কোরবানি করবো হালাল টাকা দিয়ে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণ। আমার ব্যক্তিগত কথা দিয়ে আমি আপনাদের বিভ্রান্ত করব না। এই মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নাল্লাহ তাইয়িবুন, মহান আল্লাহ হলেন পুতক পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান, আল্লাহ পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। অন্যের টাকা মেরে নিয়ে আপনি কোরবানি কিনবেন, আল্লাহ কবুল করবেন? জি না। আপনি ঘুষ নিয়ে টাকা কোরবানি করাই করবেন, আল্লাহ কবুল করবেন? জি না। আল্লাহ এত এত আল্লাহ অপবিত্র হয়ে যাননি, আল্লাহর এত প্রয়োজন পড়েনি যে আপনি চুরি করে দিলেন সেটা আল্লাহ কবুল করে নিবেন, এমনটি আল্লাহর প্রয়োজন নেই। তাই আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন মানুষকে সতর্কতা অবলম্বনের জন্য, হে মানব মণ্ডলী, ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান, আল্লাহ হলো পুত পবিত্র, আল্লাহ পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না। তারপরে আল্লাহর নবী বলছেন, ওয়া ইন্নাল্লাহ আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আদেশ করেছেন যেভাবে তিনি নবীগণ ফেরেশতাদের রাসূলগণকে যেভাবে যে জিনিসের মাধ্যমে আদেশ করেছেন, মুমিনদেরকেও ঠিক সেই জিনিসের মাধ্যমে আদেশ করেছেন। তারপরে আল্লাহ নবী দুটি আয়াত উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম, এটা হলো একটি আয়াত। দ্বিতীয় নম্বর আয়াতে মুমিনদেরকে সম্বোধন করেছেন, মহান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যে তোমরা উত্তম রিজিক থেকে যেটা আল্লাহ তোমাদের জন্য নাজিল করেছেন পাঠিয়েছেন। আচ্ছা বলেন তো খাদ্য খাবার কি এটা আপনার আমার নিজস্ব? জি না। জমিনটা আল্লাহর, আল্লাহ যদি জমিন থেকে খাবার না দেন তবে আপনার আমাদের কারো ক্ষমতা আছে জমিন থেকে খাদ্য বের করার? অতএব সমস্ত খাদ্য খাবার সবির সবকিছুরই মালিক হলেন মহান আল্লাহ। আল্লাহ বলছেন না যে তিনি হলেন ইন্না হুয়া যুল কুওয়াতিল মাতিন, মহান আল্লাহ হলো কি খাদ্য খাবারের সম্পূর্ণ একাচ্ছত্র অধিপতি, তিনি চাইলে খাবার দিতে পারেন আর না চাইলে কাউকে খাবার নাও দিতে পারেন, এটা তার দায়িত্বে তার কর্তৃত্বে রয়েছে। অতএব খাদ্য খাবার মহান আল্লাহ দিয়েছেন, সেখান থেকে উত্তম খাবার আপনাকে আমাকে ব্যয় করতে বলেছেন। তারপরে আল্লাহ নবী উল্লেখ করেছেন, আমি বোঝাতে চাচ্ছি যে হারাম খাদ্য হলে কি হয় সেই জিনিসটা। আল্লাহ নবী সুম্মা যাকারার রাজুল, অতঃপর আল্লাহ নবী এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, ইতিলুস সাফার, লম্বা সফর করে এসেছে, দূর দূরান্ত থেকে ঘুরে এসেছে, আসার পর আল্লাহ নবী বলছেন, আসআতা ওয়াকবারা, যে তার চুল হলো এলোমেলো, চুলগুলো এলোমেলো এবং ধূলিবর্ণ, মানে এত দূর দূরান্ত থেকে সফর করে এসেছে, দেখবেন যে মুসাফির হয় তার কাপড় তার জামা কাপড় ময়লা থাকে, আবার তার মাথার চুল এলোমেলো থাকে, এটা লক্ষ্য করে দেখবেন, মুসাফিরকে দেখলেই বোঝা যায়। তো আল্লাহ নবী এইভাবে বলছেন, সে আসার পরে এমদ্দু এদাইহি ইলা সামা, অতপর ওই ব্যক্তি আসার পরে দুই হাত আসমানের দিকে উঁচু করে দিয়েছে, দেওয়ার পরে সে বলছে, ইয়া রব আতিনি হাদা আতিনি হাদা, হে আল্লাহ আমাকে এটা দেন, ইয়া রব আমাকে এটা দেন। আল্লাহর নবী বলছেন, এখন আল্লাহর নবীর ব্যাখ্যা দিচ্ছেন, ওই ব্যক্তি আসার পরে দূর দূরান্ত থেকে সফর করে এসেছে, আসার পর আল্লাহর কাছে চাচ্ছে আমাকে এটা দেন ওটা দেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ওয়া মাত'আমুহু হারামুন, তার খাদ্য বস্তু হলো হারাম, ওয়া মাশরাবুহু হারামুন, তার পানীয় বস্তু হলো হারাম, ওয়া মালবাসুহু হারামুন, তার পরিধেয় বস্ত্র যা সে পরে আছে সেটাও হারাম, ওয়া গুদিয়া বিল হারামে, সারা জীবনটা অতিবাহিত করেছে হারামের মধ্য দিয়ে, ফা আন্না ইস্তাজাবা লিযালিক, কিভাবে এর দোয়া আল্লাহর দরবারে গ্রহণ হতে পারে? এবার আপনারা বুঝ করে নেন, আপনারা যারা কোরবানি করাই করবেন তাদের খাদ্যটা যদি হালাল না হয় কিভাবে আল্লাহ কবুল করবেন বুঝ করেন। মুসলিমের প্রথম খণ্ডের 77 নম্বর পৃষ্ঠার হাদিস নাম্বার 1015, তিরমিজি শরীফের হাদিস নাম্বার 2989। অতএব আপনারা এবার নিজেরাই বুঝ করেন, খাদ্যবস্তু হালাল হওয়া এক নাম্বার শর্ত, আপনি যে টাকা দিয়ে কোরবানির জন্তু ক্রয় করবেন সেটা অবশ্যই হালাল হতে হবে। এবার আসুন নাম্বার 2, ইখলাসুন নিয়্যা, অন্তরের একনিষ্ঠতা আল্লাহর জন্য হতে হবে, মানুষকে দেখানোর জন্য নাই। মোটা দেখে এক গরু কিনে আনলেন, আনার পরে ভাবছেন কি আমার বন্ধু মহলরা দেখবে আর বলবে যাক বন্ধু দোস্ত, তোরটাই আজকে সবচেয়ে বেশি ভালো হয়েছে, আমরা এত মূল্যবান গরু কিনতে পারি নাই, অতএব আপনারটাই সবচেয়ে বেশি যুক্তিযুক্তি। এরকম যদি মনে করেন ওই বন্দুক মহলেই পর্যন্ত পৌঁছাবে, আল্লাহর দরবারে গৃহীত হবে না। কারণ প্রমাণ হল মহান আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীম সূরাতুল হাজ এর 37 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লাইয়ানাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানাদুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আপনি আমি যারাই কুরবানি করব না কেন, কুরবানির গোশত আল্লাহর কাছে পৌঁছাবে না, রক্ত পৌঁছাবে না, খুর চামড়া কিছুই পৌঁছাবে না, পৌঁছাবে কি অন্তরের জিনিসটা, এই যে ইখলাসুন নিয়া, তাকওয়া, আল্লাহ ভীতি আপনার আমার অন্তরে আছে না নাই, এই জিনিসটা আল্লাহ দেখবেন। যে কথা হাবিল আলাইহি সালাতু ওয়াসালাম হাবিল বলেছিল তার ভাইকে কাবিলকে, বলেছিল কি, যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো মুত্তাকিনদের কোরবানি কবুল করে থাকেন, অতএব তুমি তো মুত্তাকি নও, এই জন্য তোমারটা কবুল হয় নাই। অতএব আমরাও বলবো যে যদি তার ভিতরে ইখলাসুন নিয়া আল্লাহ ভীতি না থাকে আর নিয়াতটা যদি স্বচ্ছ না হয় তবে তার কুরবানিও গৃহীত হবে না। এটা হলো দুই নম্বর শর্ত। তিন, মুতাবাতুর রাসূলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কুরবানিটা করবেন আল্লাহ রাসূলের পদ্ধতি মোতাবেক হতে হবে। আপনি এখন বলছেন নিজে মাতব্বারি করে বা নিজের পাণ্ডিত্য জাহির করে, সবাই তো ঈদের সলাত এসে জবাই, সলাত পরে এসে জবাই করবে, ঠিক আছে আমি একটু আগে ভাগে জবাই করে ফকির মিসকিনদের বিতরণ করে দিই, মানে বেশি বেশি পরেশগারিতা দেখাতে যে ওর কোরবানি হবে না। মানে আল্লাহ নবীর সিস্টেম হলো কোরবানির সলাত আপনি আদা করবেন, ঈদের সলাত পড়বেন, খুতবা শুনবেন, তারপরে বাসায় প্রত্যাবর্তন করে কোরবানি জবাই করবেন, কিন্তু ওর পাণ্ডিত্য জাহির করে বলছে কি না এত কাজ করতে মিসকিনরা সবাই অপেক্ষা করছে আমি আগে ভাগে করি, আগে ভাগে করে কি করব সবাইকে বিতরণ করে দিব, জি না, এমনটি যদি করেন আপনার কোরবানি হবে না। এই জন্য পদ্ধতিটা হতে হবে রাসুলের, রাসুলের পদ্ধতি মোতাবেক। তাহলে মোট তিনটি শর্তের কথা বললাম, আরো অনেক শর্ত জড়িত করা যায়, মোটামুটি এই তিনটি শর্ত মনে রেখে আমরা কোরবানি করবো ইনশাআল্লাহ। এক, খাদ্য বস্তু বা টাকা পয়সা হালাল হওয়া। দুই, ইখলাসুন নিয়া বা তাকওয়া। তিন, মুতাবাতুর রাসূল, আল্লাহ রাসূলের অনুসরণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন ঠিক সেভাবে করব, দেরি হলো আল্লাহর নবী ঠিক যে পদ্ধতিতে করেছেন সেই পদ্ধতিতে আমরা কোরবানি করব। তাহলে এক নম্বর মাল হালাল হওয়া, দুই নম্বর মহান আল্লাহর রেজামান্দি হওয়া, তিন নম্বরে রাসূলের সন্তুষ্টি মোতাবেক হওয়া। এছাড়া আরো কিছু পয়েন্ট ছিল, যাই হোক এখানেই আমি আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরবানি মাসলা মাসাইল এবং জিলহাজ মাসের করণীয় বর্জনীয় গুলো স্মরণে রেখে আল্লাহ আমাদের সকলকে যেন তা বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন। আকুলু কাওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়া তাওয়াবুর রহিম। বারাকাল্লাহু লানাকুম ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা বিহি ওয়া বিকুম। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযীনা আসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই, আরেকটা পয়েন্ট, সেটা অত্যন্ত জরুরি, যে আমাদের অনেকেই কোরবানির সাথে আকিকাকে যুক্ত করে আকিকা করতে চান, আমাদের অনেকেই কোরবানির সাথে আকিকাকে যুক্ত করে আকিকা করতে চান, এটা আদৌ সম্ভব নয়। দুটো দুই ধরনের মানে ইবাদত, দুই ইবাদতকে এক জায়গায় মিশ্রিত করার কোনো সুযোগ নেই, এই মর্মে আপনি কোনো হাদিস পাবেন না, কোনো আয়াতও নেই। এজন্য আল্লাহর নবীর বিখ্যাত মানে সহধর্মিনী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারহুম আনিল গোলামি শাতানি মুকাফিয়াতানি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন যারা ছেলের বাবা তাদেরকে কি আদেশ করেছেন, যে গোলামের পক্ষ থেকে ছেলের পক্ষ থেকে দুটি ছাগল দিতে হবে, দুটি ছাগল সমবয়সী, একটাকে দিবেন খুব বড় আর একটা দিবেন একেবারে ছোট, জিনা এমনটি চলবে না। মুকাফিয়াতান বলা হয়েছে, দুটি ছাগলের কথা বলা হয়েছে, কেউ যদি গরু দিয়ে আকিকা করতে চান তবুও তাকে দুটো দিতে হবে, একটা দিয়ে চলবে না। আপনি হয়তো বলেন একটা ছাগলের দাম তো 5,000 টাকা, একটা গরুর দাম তো 20-30,000 টাকা, তাহলে একটা গরু হবে না কেন, জি না, আল্লাহর নবী বলেছেন হবে না, অতএব হবে না। কেন হবে না, কি কারণ হবে না, এর কারণ আমরা জানি না। আল্লাহর নবী যেহেতু বলেছেন শাতানে মুকাফিয়াতানে, দুইটি ছাগল দিতে হবে সমবয়সী, সেটাই আপনাকে মেনে নিতে হবে। কেন দিতে হবে না, কি কারণে, এর কারণ আমরা জানি না। কারণ সাহাবাই কেরাম থেকে এভাবেই এসেছে, যেভাবে এসে আমরা সেভাবেই মানতে চাই। কারণ সাহাবাই কেরামের চেয়ে বেশি পাণ্ডিত্যশীল ব্যক্তি আপনি আমি নই। অতএব আমাদের এভাবে করতে হবে। আকিকার সাথে কোরবানি যুক্ত করা যাবে না। কোরবানির গরুর সাথে আকিকা যুক্ত, হয়তো সাত ভাগের মধ্যে একটা ভাগ নিয়ে নিলেন, কিসের জন্য, যে আমি আমার ছেলের আকিকা করিনি, আকিকা করবো, জি না, চলবে না। তারপরে আসুন, আর যদি মেয়ে হয় তাহলে মেয়ের পক্ষ থেকে একটা ছাগল দিলেই যথেষ্ট হবে। হাদিসটি পাবেন তিরমিজির 1595 নম্বর হাদিসে। এজন্য এই কথাটা বলে দিলাম, আমাদের অনেকেই হয়তো মনে মনে নিয়ত করে বসে আছেন, সাত ভাগে যেহেতু কোরবানি চয়েস, অতএব আমার ভিতরে ছেলে মেয়ে বউয়ের আমার নিজেরও কোরবানির সাথে আকিকা করে বসবো, জি না, এটা বৈধ হবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সঠিক জিনিসটা উপলব্ধি করে সে অনুপাতে আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে মহান আল্লাহর কাছে কামনা করব, রাব্বুল আলামিন আমাদের মাঝে অনেকেই হয়তো রুগ্ন অবস্থায় পতিত হয়ে আছে, তাদেরকে শিফায়ে কামেলা আজেলা দান করো, আল্লাহুম্মা আমিন। ইয়া আলা আলামিন, যারা বিদূর দূরান্ত থেকে মসজিদে, জুমা মসজিদে খুতবা শোনার জন্য আসেন, আল্লাহ তাদেরকে সঠিক দিনটা বুঝে, সঠিক দিনটা গ্রহণ করে সে অনুপাতে নিজেদের জীবন সহ পারিবারিক জীবনকে পরিচালনা করার তৌফিক দান করো, ইয়া আলা আলামিন। আমরা অনেকেই এই মসজিদে আসতে গিয়ে বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হয়ে থাকি, আল্লাহ তুমি আমাদের বাধা বিপত্তি গুলো দূর করে দিয়ে রাস্তার বালা, জমিনের বালা, আসমানি বালা, ডানের বালা, বামের বালা, সামনের বালা, পিছনের বালা, আল্লাহ উপরে আসমানি গজব, জমিনে গজব, সব গজব থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, ইয়া আলামিন। মুসলিম উম্মাহ চতুর্দিকে আজ বিভিন্ন ভাবে পরাজিত হচ্ছে, আল্লাহ তুমি মুসলিম উম্মাহকে আবারও সেই হারানো ঐতিহ্য ফিরে পাওয়ার তৌফিক দান করো, ইয়া আলামিন। মুসলিম উম্মাহর বিভিন্ন সেক্টরে আজ তারা মার খাচ্ছে, পদদলিত হচ্ছে, লাঞ্ছিত, অপমানিত এবং অপমানের গ্লানিতে নিমজ্জিত হচ্ছে, আল্লাহ তুমি মুসলিম উম্মাহকে সেই হারানো ঐতিহ্য ফিরে পেয়ে তাদেরকে আবার সম্মানের শিখরে পৌঁছার তৌফিক দান করো, ইয়া আলা আলামিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতা ওয়াল ফাজারাতা ওয়াল ইয়াহুদ ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল ফাজারাতা ওয়াল কাফারাতা ওয়াল ইয়াহুদ ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিনা আযাবান নার। اللهم اغفر لنا وارحمنا ولوالدينا ولأزواجنا ولذريتنا ولأحبابنا ولأساتذنا ولشيوخنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.